الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রফিকুল হারামাইনে আমরা আবার উপস্থিত হয়েছি, আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামতের দিন আমার কবরের কাছে হবে ওই লোকটি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম, ভালো ভালো নিয়াত করে নি। আল্লাহ তাআলা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান দেখব। হাজির সাহেবেন যারা রয়েছেন তাদের হজের আহকামগুলো শিকার নিয়তে আমরা এগুলি দেখব, যারা হজের সৌভাগ্য নসিব হয়নি জানার আগ্রহে এবং পরবর্তী যাওয়ার জন্য যেন আল্লাহ তাআলা এটা দেখার বরকতে আমাদের জন্য নসিব হয়ে যায়, এর জন্য শিখব এবং অপরকে শিখাব। শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তের উপর অটল থাকার তৌফিক নসিব করুন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে তাওয়াফের যে নামাজ পর্যন্ত আমরা শুনেছিলাম, এখন যে তাওয়াফের নামাজ এবং দোয়া থেকে আমরা অবসর হয়ে যাব, এরপরে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মূল তাজিম। আল্লাহ তাআলার ঘরের যে দরজা রয়েছে ওই দরজা এবং হাজার আসওয়াদ, এটা হাজার আসওয়াদ, এটা দরজা মাঝখানে যে জায়গাটি ওই জায়গাটির নাম মূল তাজিম, যেটা আমরা পরিভাষার পর্বে শুনেছিলাম। ও মূল তাজিমের গিয়ে সেখানে কখনো বুক লাগাবো, কখনো বা পেট, কখনো গাল, কখনো বাম গাল, কখনো ডান গাল, এভাবে আমরা এটাকে জড়িয়ে ধরব। এরপর এই দোয়াটিও সেখানে পড়া যেতে পারে, ইয়া ওয়াজিদু ইয়া মাজিদু লা তুজিল আননি নিআমাতান আনআমতাহা আলাইয়া। এর অর্থ হচ্ছে, ওহে কুদরতওয়ালা, ওহে সম্মানিত, তুমি আমাকে যতগুলো নিয়ামত দান করেছো তা আমার থেকে দূর করিও না। তো এই মুলতাজিমে আসার পর যে কাজটি করতে হবে, মনে রাখবেন যে মুলতাজিমে যে আসবো তওয়াফের, যে তওয়াফের পর সাই করতে হবে সে তওয়াফের নামাজের পর মুলতাজিমের নিকট আসতে হবে, আর যে তওয়াফের সাই নেই, যেমন নফলি তওয়াফ বা তওয়াফে জিয়ারত ইত্যাদিতে যখন হজ্জের সাই হতে প্রথমে অবসর হয়ে যায়, এই ধরনের তওয়াফে নামাজের প্রথমেই মুলতাজিমের সাথে আলিঙ্গন করবেন, সেখানে আসবেন, সেখানে বুক লাগাবেন। কখন? যখন যেখানে সাই হয়ে থাকে, যে তাওয়াফের সাই হয় তখন প্রথমে নামাজ পড়তে হবে, এরপর মুলতাজিমে যেতে হবে, আর যেখানে সাই নেই তখন প্রথমে মুলতাজিমে গিয়ে এরপর দুরকাত মকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করবে। এটা করার পর এখন বাবুল কাবার অর্থাৎ কাবা শরীফের দরজার সোজা সামনে অনতি দূরে রাখা জমজম শরীফের পানি, যেটা হাদিসে আমরা নিয়ে এসে আমরা একটু একটু পান করি। আমরা এই ওমরার কাজের মধ্যে যে মুলতাজিমে থেকে ফারেক হওয়ার পর, অবসর হওয়ার পর আমরা জমজম শরীরের পানি যে সেখানে কুলারগুলো বসা রয়েছে ওখান থেকে পেট ভরে জমজম শরীফের পানি পান করব। কেননা এটা পান করার নিয়ম হচ্ছে কেবলার দিকে হয়ে দাঁড়িয়ে তিন নিঃশ্বাসে পান করা এবং পেট ভর্তি করে পান করবে। কেননা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য এটাই যে তারা জমজমের পানি পেট ভরে পান করে না, আমরা পেট ভরে পান করা, মুনাফিকরা পেট ভরে পান করে না। প্রত্যেকবারে বিসমিল্লাহ পাঠ করে শুরু করবেন, পরে পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলবো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা অর্থাৎ জমজমের পানি বরকতপূর্ণ, আর এটা ক্ষুধার্ত যারা রয়েছে তাদের জন্য খাবার, আর যারা রোগী রয়েছে তাদের জন্য শিফাস্বরূপ। জমজম যে উদ্দেশ্যে পান করা হবে ওই উদ্দেশ্য সফল হয়ে যাবে। সেটা এমন পানি, এটা যে নিয়তে যে উদ্দেশ্য নিয়ে পান করবে, কেউ যদি এ নিয়তে বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, তাহলে তার জন্য জান্নাত। ইমানের সাথে মৃত্যুর জন্য এভাবে ভালো ভালো দোয়া সহকারে নিয়ে সহকারে পান করলে যেটার জন্য পান করবে ওইটাই আল্লাহ তাআলা দান করবে। আমরা শুনে নিই জমজম এর পানি যেটা রয়েছে সেভাবে কিভাবে আমরা পান করব, এবং সেটার দোয়াটা আমরা সবাই মিলে পড়ি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ورزقاً واسعاً وشفاءً من كل داء এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সর্ব অপকার রোগ হতে সুস্থতা প্রার্থনা করতেছি। জমজম শরীর পান করার ক্ষেত্রে মনে রাখবেন সেখানে কুলার আলা ঠান্ডাওয়ালা রয়েছে, এবং নর্মাল অর্থাৎ যেটা ঠান্ডা নয় এরকমও রয়েছে, বাহিরে লেখা থাকে, ওই পানি পান করবেন। ঠান্ডাগুলা শরীরের জন্য ক্ষতি হতে পারে। জমজমের পানি দিকে তাকালেও চোখের জ্যোতি বেড়ে যায়। জমজমের পানি পান করার পর উমরার যে কাজটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে সাফা মারওয়া সাই করা। এখন যদি কোনো অপারগতা বা ক্লান্তি, তাওয়াফ করলাম এগুলো এত কাজ করে ক্লান্তি যদি না আসে, তাহলে দেরি না করে এখন ওই নতুবা বিশ্রাম করে, যদি ক্লান্ত বিশ্রাম করে সাফা এবং মারওয়ার সাইয়ের জন্য প্রস্তুতি হয়ে যান। মনে রাখবেন দৌড়ানোর সময় ইজতিবা অর্থাৎ কাঁধ খোলা রাখা যাবে না, অর্থাৎ তওয়াফের মধ্যে যেভাবে কাঁধ খোলা রাখা হয়েছে সাফা মারওয়ার সাইয়ের মধ্যে এটা করা যাবে না। হযরত আসওয়াদের পূর্বের নিয়ম অনুসারে দুই হাত কান পর্যন্ত তুলে এই দোয়াটি পরে হযরত আসওয়াদ এর ইসলাম করেন, অর্থাৎ ওই পাহাড়ের দিকে গিয়ে সাফা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে কাবা শরীফের দিকে এখানে হাত উঠিয়ে কি পড়তে হবে, হাজরে আসওয়াদ দিকে যে ইসলাম করতে হবে, ইসলাম করে এই দোয়াটি পড়তে হবে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে দোয়াটি আমরা প্রত্যেক তাওয়াফের শুরুতে করেছিলাম। যদি ইসলাম করার সুযোগ না হয় তবে তার দিকে অর্থাৎ হাজরে আসওয়াদ দিকে মুখ করে আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এবং দরুদ শরীফ পড়তে পড়তে দ্রুত বাবু সাফার দিকে চলে আসুন। সাফা পাহাড় যেহেতু মসজিদে হারামের বাহিরে অবস্থিত, সব সময় মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নত, অর্থাৎ পাহাড় এটা দেখতে মসজিদের ভিতরেই মনে হয়, কিন্তু বিল্ডিং যে দালান ইমারত তৈরি করা হয়েছে এটাতে মনে হয় এটা ভিতরে, কিন্তু এই যে একটা দরজা রয়েছে এই দরজা দিয়ে বের হওয়ার সময় এটা মসজিদের বাইরে, যদিও বিল্ডিং ভিতরে করা হয়েছে মসজিদের অংশ নয়। বের হওয়ার সময় আমরা ওই যে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা, এটা পরে কি বের হব। এখন দরুদ ও সালাম পরে সাফা পাহাড়ের চূড়ায় এতটুকু উঠবেন যাতে কাবা শরীফ দেখা যায়, এবং এটা সামান্য উঠলেই হয়ে যায়, অনেকে উপরে উঠে যায়, উপরে উঠতে হবে না, সামান্য উঠলে কাবা শরীফ দেখা যায়, অতটুকু পর্যন্ত উঠবেন। না জানার কারণে অনেক মানুষ হাতের তালুকে কাবা শরীফের দিকে করে রাখে, অনেকে হাত দোলাতে থাকে, আবার অনেকে তিনবার কান পর্যন্ত এরকম হাত উঠিয়ে ছেড়ে দেয়। আপনি এসবের কোনোটি করবেন না, নিয়ম অনুযায়ী দোয়ার মতো হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে কাবা শরীফের দিকে মুখ করে এতটুকু পর্যন্ত সময় পর্যন্ত এতটুকু দীর্ঘ সময় দোয়া করবেন, যে সময় সূরা বাকারের 25টি আয়াত তেলাওয়াত করা হয়, যে সময়ের মধ্যে সূরা বাকারার 25টি আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে অতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকুন। খুব বিনয়ের সাথে সম্ভব হলে কেঁদে কেঁদে দোয়া করবেন, কারণ এই স্থানটি দোয়া কবুল হওয়ার স্থান, নিজের জন্য সমস্ত মুসলমান মানব জাতি এবং দিন জাতির কল্যাণের জন্য দোয়া করবেন। এটা বিশেষ দোয়া রয়েছে রফিকুল হারামের মধ্যে রয়েছে। দোয়া শেষ করে হাত ছেড়ে দিন, দরুদ শরীফ পার করে অন্তরে সাইয়ের নিয়ত করে নিন, তবে মুখে নিয়ত করা অতি উত্তম। নিয়তের অর্থ অন্তরে রেখে তখন নিয়ত করতে হবে। নিয়তটা কি, আল্লাহুম্মা ইন্নি উরিদু সা'ইয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতি সাব'আতা আশওয়াত, লিওয়াজহিকাল করিম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, এটা নিয়ে যাও হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য সাফা ও মারওয়ার মধ্যে সাত চক্কর সাই দৌড়ানোর ইচ্ছা করেছি, অতএব তুমি উহা আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। এভাবে সাফা থেকে মারওয়ার দিকে নেমে যাওয়ার পর দোয়া রয়েছে, কিন্তু বড় দোয়া হচ্ছে আমরা শুনেছিলাম দুরুদ শরীফ। এখন সাফা হতে জিকির ও দুরুদ পাঠরত অবস্থায় মধ্যম পন্থায় চলে যান মারওয়ার দিকে, হাঁটতে থাকুন। সেখানে আজকাল টায়ার্স লাগা দেওয়া হয়েছে, মরমর পাথরগুলো বিছানো হয়েছে, কুলার লাগানো হয়েছে। এখন এক সাই ওহাও ছিল যা হযরত সিদ্দাতুনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। এভাবে আমরা চলে যাব মারওয়ার দিকে, যেতে যেতে একটি স্থান আসবে যে সেখান থেকে সবুজ বাতি, সবুজ বাতি লাগানো হয়েছে একটা কিছু জায়গা। ওই জায়গার মধ্যে ইসলামী ভাই যারা রয়েছেন তারা একটু দৌড়ে যাবে, কিন্তু ইসলামী বোনরা সেখানে দৌড়াবে না। যখন দ্বিতীয় সবুজ সংকেত আসবে তখন গতি কমিয়ে দীর্ঘতিতে চলবেন আর মারওয়া পাহাড় দিকে এগিয়ে যাবেন। হে আশিক, আপনি এখন মারওয়া শরীফে পৌঁছে গেছেন, সাধারণ মানুষেরা অনেক উপরে উঠে গেছে, আপনি তা করবেন না, আপনি অল্প উঁচুতে উঠবেন, বরং এর নিকটে জমিনের উপর দাঁড়ানোর মধ্যে মারওয়ার উপর আরোহণ করা হয়ে যাবে। একটু উঠলে এটা একটু এরকম অনেক উপরে উঠে যায়, উপরে উঠতে হবে না, একটু উঠলেই হয়ে যাবে। কিন্তু বিল্ডিংয়ের কারণে সেখানে কাবা শরীফের যে রয়েছে ঘর সেটা নজরে পড়ে না, ওখানেও দোয়া করবেন। আপনি যখন সাফা থেকে মারওয়া পৌঁছলেন এক চক্কর হয়ে গেল, অনেকে এটা ভুল করে থাকেন, সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফাতে আসলে মনে করেন এক চক্কর, এটা এক চক্কর নয়, এটা দুই চক্কর হয়ে যাবে। এভাবে সাত চক্কর সাই করতে হবে, প্রত্যেক চক্করের মধ্যে আসার সময় যাওয়ার সময় যে সবুজ স্থান রয়েছে, সবুজ লাইট জায়গা লাগানো হয়েছে ইসলামী ভাইরা সেখানে দৌড়ে যাবে। অনেক লোকেরা সাইয়ের স্থানে নামাজ পড়তে দেখা যায়, এখানে যে ভুলটি হয় তাওয়াফকালীন সময়ে যেখানে তাওয়াফ করে যায় মাতাফ যেটাকে বলা হয়, সেখানে যদি কে নামাজ পড়ে তাহলে নামাজিদের সম্মুখে যাওয়া সেখানে জায়েজ, কিন্তু যখন সাই করবেন সেখানে নামাজিদের সম্মুখে দিয়ে যাওয়া এটা জায়েজ নয়, তখন নামাজির জন্য সেখানে অপেক্ষা করতে থাকুন, নামাজ শেষ হলে তখন চলতে থাকুন। হ্যাঁ, যদি কোনো মানুষ সামনে পড়ে যায় সেটা সুতরা হয়ে যায় তাহলে যেতে পারবেন। এখন যদি সম্ভব হয় তাহলে মসজিদে হারামে দুই রাকাত নফল নামাজ পড়ে নিন, যদি মকরুহ ওয়াক্ত না হয় এটা মুস্তাহাব। আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাই করার পরে অর্থাৎ সাত সাই এটার পরে, অর্থাৎ সাই একবার গেলাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, কয়টা হলো? ছয়টা। শেষ পর্যন্ত সাফা থেকে মারওয়াতে কি হয়ে যাবে? সাতটা হয়ে যাবে। যখন সাই শেষ হয়ে যাবে তখন এটা মোস্তাহাব হচ্ছে দুই রাকাত নফল আদায় করা। এখন এই নফল আদায় করার মধ্যে আপনার উমরার কাজ শেষ হয়ে গেল, একটা কাজ শুধু বাকি আছে, সেটা হচ্ছে কি? মাথা মুন্ডানো। এখন পুরুষরা করবে হলক, হলক মানে মাথা মুন্ডন করে ফেলবে, অন্যথায় চুল কাটবে। তবে হলক কারণ নেওয়াটা এটা উত্তম, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদা অর্থাৎ বিদায় হজ্জার সময় হলক করিয়েছেন, আর মাথা মুন্ডানকারীদের জন্য তিনবার রহমতের দোয়া করেন, আর চুল কর্তনকারী অর্থাৎ যারা কসর করে তাদের জন্য একবার রহমতের দোয়া করেন। কমপক্ষে মাথার এক চতুর্থাংশের চুল আঙ্গুলের গিরা পরিমাণ কাটা, এটা হচ্ছে কসর, এটাকে কি বলা হয়? কসর। এতটুকু কাটলে সে হারাম থেকে বের হয়ে যাবে। ইসলামী বোন যারা রয়েছেন তাদের জন্য মাথা মুন্ডানো হারাম, তারা শুধুমাত্র চুল কাটবে। এহার সহজ পদ্ধতি হচ্ছে নিজের মাথার জুটির চুলকে আঙ্গুলের সাথে মিলিয়ে এক গিরার চেয়ে একটু বেশি কেটে নেবে, কিন্তু এই সতর্কতা অবশ্যই থাকতে হবে যে কমপক্ষে মাথার এক চতুর্থাংশের চুল এক গিরা সমপরিমাণ কাটতে হবে। অর্থাৎ শুধুমাত্র এতটুকু ধরলাম তাই এখান থেকে নয়, কুরআন যে পুরা ঝুঁটির যে সেটাকে ধরে এক গিরা পরিমাণ কাটতে হবে। এটার পর উমরার কাজ সম্পন্ন হয়ে গেল, উমরা পরিপূর্ণ হয়ে গেল। যারা তামাত্তকারী তারা এহরাম খুলে ফেলবে, আর যারা কিরানকারী অর্থাৎ উমরা এবং হজের উভয়ের জন্য একসাথে নিয়ত করে এহরাম বেঁধেছিল, কিরানকারী আর কি করবে না, এহরাম খুলবে না, তারা ওই হজের জন্য এহরাম অবস্থায় থাকবেন, আর যারা তামাত্তুকারী তারা এহরাম খুলে স্বাভাবিক হয়ে যাবেন। এরপর নফল তাওয়াব করবেন, কোরআন তেলাওয়াত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে হারামে পড়বেন, ইবাদতের মধ্যে কাটাবেন। এইভাবে হজের সময় যখন আসা পর্যন্ত বিভিন্ন ইবাদতের মধ্যে মশগুল থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা হজের প্রস্তুতি নেব। আমরা উমরা শেষ করলাম, এখন হজ। যারা কিরানকারী তারা তো ইহরাম আগে থেকেই পড়েছে, ইফরাদকারীও আগে থেকে পড়ে রেখেছে। তামাত্তুকারী যারা উমরা করে ইহরাম থেকে ফারেক হয়ে গেছে, তো যারা ফারেক হয়ে যারা ইহরাম পরা অবস্থায় তারা তো ইহরাম পরা অবস্থায়, যারা ইহরাম পরা নাই তারা কি করবেন, হজের ইহরাম যদি না বেঁধে থাকে ইহরাম পরে নেবেন। জুলহিজ মাসের 8 তারিখেও বাড়তে পারেন, কিন্তু 7 তারিখে বেঁধে নিলে সুবিধা হয়, কারণ অনেক সময় মুয়াল্লিম হাজিদেরকে 7 তারিখে নিয়ে যায়। মসজিদে হারামে মকরু অক্ত ব্যতীত অন্য সময়ে এহরামের 2 রাকাত নামাজ আদায় করে শব্দের অর্থের প্রতি লক্ষ্য রেখে এভাবে হজের নিয়ত করবেন। কোথায়? মসজিদে হারামের মধ্যে 2 রাকাত নামাজ পড়বে এবং কি করবে, হজের নিয়ত করবে। নিয়তটি আরবিতে এভাবে, আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি ওয়া আইন্নি আলাইহি ওয়া বারিক লি ফিহ নওয়াইতুল হাজ্জা ওয়া আহরামতু বিহি লিল্লাহ তাআলা। এটা উল্লেখ করাম, আমার মনের মধ্যে নিয়ত নেই, কিন্তু যখন হজ এর জন্য আমরা ইহরাম বাঁধবো তখন এই নিয়তটি অর্থের প্রতিকার। অর্থটা কি, হে আল্লাহ আমি হজের ইচ্ছা করেছি, অতপর এই হজ আমার জন্য সহজ করে দাও, উহা আমার পক্ষ থেকে কবুল করো এবং এতে আমাকে সাহায্য করো এবং ইহার মধ্যে আমার জন্য বরকত দান করো। আমি হজের নিয়ত করছি আর ইহরামও বেঁধেছি আল্লাহ তাআলার জন্য। নিয়তের পরে ইসলামী ভাইয়েরা বড় আওয়াজে আর ইসলামী বোনেরা নিচু আওয়াজে 3 বার বলবে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে কমপক্ষে 3 বার পড়তে হবে। যদি আপনি চান তাহলে একটি নফল তাওয়াফে হজের ইস্তেবা, রমল এবং সাই সম্পন্ন করে ফেলতে পারেন, অর্থাৎ যাওয়ার পরে একটি নফল তাওয়াফ করে নিতে পারেন। এতে তাওয়াফে জিয়ারতে আপনার আর রমল সাই করার প্রয়োজন অবশ্যই থাকবে না। অর্থাৎ এই নফল তাওয়াফে যে আপনি ইজতিবাও করে ফেলেন, রমলও করে ফেলেন, সাই সম্পন্ন করে ফেলতে পারেন, তো এটা করে ফেললে কি হবে, তাওয়াফে জিয়ারতে আর রমল আর সাই করার প্রয়োজন নেই, এখানে কি হয়ে গেল। কিন্তু এই কথাটি স্মরণ রাখবেন, 7 ও 8 তারিখে প্রচণ্ড ভিড় হয়, এমনকি 10 তারিখে তাওয়াফে জিয়ারতেও মারাত্মক ভিড় হয়। অবশ্যই 11-12 তারিখে তাওয়াফে জিয়ারতে ভিড় ধীরে ধীরে হ্রাস পায় আর সাই করার ক্ষেত্রে খুব সহজভাবে সুযোগ হয়ে থাকে। 8 তারিখ 8ই জিলহজ ঈশার নামাজের পর চারদিকে এক আওয়াজ উঠবে, এক সুর উঠবে, সুরটা কি হবে, মিনায় চলো মিনায় চলো মিনায় চলো। আপনি তৈরি হয়ে যান, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন তসবিহ, জায়নামাজ, কিবলা নির্ণয়ের যন্ত্র, গলায় ঝুলিয়ে রাখা নেই এমন পানির বোতল, পানির অনেক প্রয়োজন। মনে রাখবেন আমার প্রিয় হাজির সাহেবান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে পানির অত্যন্ত প্রয়োজন হয় তো পানি নিবেন, পানির বোতল, প্রয়োজনীয় ওষুধপত্র, মোয়াল্লিমের ঠিকানা, এটা তো সব সময় সাথে রাখা আবশ্যক, কারণ রাস্তা ভুলে গেলে অথবা মাঝ আল্লাহ আজ্জা ওয়াজাল কোনো দুর্ঘটনা হলে অথবা বেশি বেহুশ হয়ে গেলে কোথাও পড়ে গেলে এটা কাজে আসবে। সাথে যদি মহিলা হাজি থাকে তাহলে সবুজ অথবা কোনো উজ্জ্বল রঙের কাপড়ের টুকরা তাদের মাথার পিছনের দিকে বোরকার সাথে সেলাই করে অথবা বেঁধে নিন, যাতে ভিড়ের মধ্যে চেনা যায়। রাস্তার চলার সময় বিশেষ করে ভিড়ের মধ্যে তাদেরকে নিজের সামনে রাখবেন, এভাবে যদি সম্ভব হয় পায়ে হেঁটে হজ করবেন, কারণ মক্কা শরীফ থেকে আসা পর্যন্ত প্রতিটি কদমে 7 কোটি নেকি মিলবে। সারা রাস্তায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এবং জিকির দুরূদ শরীফ খুব বেশি পড়বেন। যখন ওই মিনার শরীফ দৃষ্টিতে পড়বে তখন দুরূদ শরীফ পরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা হাযিহি মিনান ফামনুন আলাইয়া বিমা মানান্তা বিহি আলা আউলিয়াইক, অর্থ হচ্ছে হে আল্লাহ ইহা মিনা তুমি আমার উপর ওই দয়া করো যা তোমার আউলিয়াদের অর্থাৎ তোমার বন্ধুদের উপর করেছ। এবার আসুন, আপনি এখন মিনা শরীফের সুন্দর সুন্দর উপত্যকায় প্রবেশ করেছেন, আপনাকে মোবারকবাদ। কতই না মনোরম দৃশ্য, কি জমিন, কি পাহাড়, চারিদিকে শুধু তাবু আর তাবুর বাহার। আপনিও নিজ মুয়াল্লিমের দেয়া তাবুতে অবস্থান করুন। 8 তারিখের জোহর থেকে শুরু করে আগামীকাল 9 তারিখের ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনাকে মিনা শরীফে আদায় করতে হবে, কারণ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। মিনা শরীফে আজকের উপস্থিতি মহান ইবাদত, আর লক্ষ লক্ষ হাজিরা এই মহান ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হয়েছে এই রাতে। এ কারণে শয়তানও কোমর বেঁধে নেমেছে আর কথায় কথায় হাজিদের রাগিয়ে তুলছে। এই রাগের বহিঃপ্রকাশ কিছুটা এভাবে হয়ে থাকে, তাবুতে জায়গার জন্য অনেক হাজিরা ঝগড়া, শোর, চিৎকার এবং গালিগালাজে ব্যস্ত। আপনি কিন্তু শয়তানের পাদে পড়বেন না, সর্বদা হুঁশিয়ার থাকবেন। যদি কোনো হাজির সাহেব আপনার নির্ধারিত জায়গা সত্যি সত্যি জবরদখল করে নেয় তাহলে করজোরে খুব নম্রভাবে তাকে বুঝান। এখন সে যদি না মানে আর আপনার কাছে অন্য কোনো স্থানও নাই, তখন ঝগড়া করার পরিবর্তে মুয়াল্লিমের লোকদেরকে বলুন, তাদের শরণাপন্ন হন, তারা ইনশাআল্লাহ এটা সমাধান করে যাবে। সর্বোপরি আপনাকে সবসময় বড় মন মানসিকতা রাখতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে আপনাকে চলতে হবে, কারণ হজের সময় আল্লাহ তাআলার হুকুম সেখানে কি করা যাবে না, ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। আজকে যে মিনার রাত্রি, যে রাত্রি আসবে আরাফাতের রাতের পূর্বে, সেটা হচ্ছে আরাফাতের রাত। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই রাতে ইবাদতে অতিবাহিত করে দিন, দোয়া কবুলের রাত, কারণ ঘুমানোর দিন তো অনেক পর রাতে, দেশে গেলে ঘুমাতে পারবো, এই সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরাফাত রাতে এই দোয়াটি 1000 বার পড়বে তবে সে যা কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে তা পাবে, যদি দোয়ার মধ্যে কোনো গুনাহ অথবা বন্ধন ছিন্ন করা আবেদন না থাকে। দোয়াটি আমি পড়ে শোনাচ্ছি, রফিকুল হারামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাযী ফিস সামাঈ আরশু, সুবহানাল্লাযী ফিল আরদি মাউতিউ, সুবহানাল্লাযী ফিল বাহরি সাবীলু, সুবহানাল্লাযী ফিন নারি সুলতানু, সুবহানাল্লাযী ফিল জান্নাতি রাহমাতু, সুবহানাল্লাযী ফিল কবরি কাদাউ, সুবহানাল্লাযী ফিল হাওয়াই রূহু, সুবহানাল্লাযী রাফা আস-সামা, সুবহানাল্লাযী ওয়াদা আল-আরদ, সুবহানাল্লাযী লা মালজা ওয়ালা মানজা মিনহু ইল্লা ইলাইহি। এই দোয়াটা যদি সম্ভব হয় পড়ে নেবেন। রাতে মুয়াল্লিমদের বাস আরাফাতের শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আর 9 তারিখের রাত মিনাতে কাটানো সুন্নতে মুআক্কাদাটি লক্ষ লক্ষ হাজিদের হাতছাড়া হয়ে যায়। কিছু করা থাকে না, হাজিদেরকে রাতে নিয়ে যাওয়া, অথচ যে সুন্নতে মুআক্কাদা ফজরের নামাজ পড়ে যাওয়া। বাহার শরীফের মধ্যে রয়েছে, যদি রাতে মিনাতে থাকলো কিন্তু সবে সাদিক হওয়ার পূর্বে অথবা ফজরের নামাজের পূর্বে অথবা সূর্য উদিত হওয়ার পূর্বে আরাফাতে চলে গেল তাহলে সে মন্দ কাজ করলো। জ্ঞান না থাকার কারণে অসংখ্য হাজি সবে সাদিকের পূর্বে ফজরের নামাজ আদায় করে ফেলে, তাড়াহুড়া না করে হাজি সাহেবরা আপন আপন মুয়াল্লিমের সাথে সাক্ষাৎ করে মিনা শরীফের রাত কাটানোর ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সকালে সূর্যোদয়ের পরে আপনার জন্য বাসের ব্যবস্থা হয়ে যাবে। জুলহিজ্জার 9 তারিখ আসল হজের দিন, ফজরের নামাজ মুস্তাহাব সময়ে আদায় করে লব্বাইকের জিকির দোয়া দরুদের মধ্যে মশগুল হয়ে যান যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়। মসজিদে খায়েব শরীফের সামনে সাবির পাহাড়ের উপর চমকাবে। এখন আপনি কম্পমান অন্তরে আরাফাত শরীফের দিকে চলুন, সারা রাস্তায় লব্বাইক জিকির দরুদ শরীফ বেশি পরিমাণে পড়তে থাকুন, অন্তরকে অন্য সব ধরনের খেয়াল থেকে পবিত্র করার চেষ্টা করুন, কেননা আজ ওই দিন যেদিন কিছু লোকের হজ কবুল করা হবে আর কিছুকে ওই মকবুল হাজিদের সৎকায় ক্ষমা করে দেওয়া হবে, বঞ্চিত সেই যে আজকে বঞ্চিত হবে। যদি কুমন্ত্রণা আসে তাহলে তাদের সাথেও যুদ্ধে নামবেন না, কেননা এটাও শয়তানের এক প্রকারের বিজয়, সে আপনাকে অন্য কাজে লাগিয়ে দিয়েছে। তাই বেশ, আপনার একটাই যেন দেন হয় যে আমার সাথে আমার আল্লাহ তাআলার আজ কাজ রয়েছে, আজ কোনো কাজ নেই, আল্লাহ তাআলার সাথে কাজ রয়েছে। এভাবে মন মানসিকতা তৈরি করার দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শয়তান ব্যর্থ ও পরাজিত হয়ে দূরে পালাবে। এখন আমরা আরাফাতের ময়দানে পৌঁছে গিয়েছি, আরাফাতের বিভিন্ন দোয়া রয়েছে, এগুলি সম্ভব হলে পরে নেবেন। এবার আসুন, এখন আপনি সম্মানিত আরাফাতের ময়দানের নিকটে এসে পৌঁছেছেন, কেঁপে উঠুন এবং চক্ষুকে চোখের পানি দ্বারা ভাসাতে থাকুন, কারণ অতিসত্বর আপনি ওই সম্মানিত ময়দানে প্রবেশ করবেন যেখানে আগমনকারী কখনো বঞ্চিত হয়ে ফিরে না। দৃষ্টি যখন জবালে রহমতকে চুম্বন করবে, তখন লব্বাইক এবং দোয়ার মধ্যে খুব বেশি করে মগ্ন হয়ে যান, কারণ এখানে দোয়া যে দোয়া করবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। এই আরাফাতের ময়দান, এটা ওই পবিত্র স্থান যেখানে আজ লক্ষ লক্ষ মুসলমান একই পোশাক অর্থাৎ ইহরাম করে একত্রিত হয়েছেন। চারিদিকে লব্বাইক লব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন, নিঃসন্দেহে অসংখ্য ওলিয়ে কেরাম রহিমাহুমুল্লাহ তাআলা এবং আল্লাহ আজ্জা ওয়াজাল্লের দুজন নবী হযরত সাইয়্যিদুনা খিজির এবং হযরত সাইয়্যিদুনা ইলিয়াস আলাইহিমুস সালাম আরাফাত দিবসে আরাফাত ময়দানে মোবারক উপস্থিত থাকে। আরাফাতের দিনের চেয়ে বেশি অন্য কোনো দিনে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন না, অতপর তাদের সাথে নিয়ে ফেরেশতাদের উপর গর্ব করে থাকেন। আরাফাতের দিন ছাড়া অন্য কোনো দিন শয়তানকে খুব বেশি তুচ্ছ লাঞ্ছিত অপমানিত আর খুব বেশি রাগে ভরপুর দেখা যায়নি। আর তার কারণ এটাই যে ওই দিনে রহমতের বর্ষণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে অনেক বড় বড় গুনাহকে ক্ষমা করে দিয়ে এটা শয়তান দেখে থাকে, তাই শয়তান পেরেশান হয়ে যায়। এই আরাফাতের ময়দানে প্রবেশ করার পর আমরা মনে মনে ভাবব যে আমরা ওই ময়দানে এসেছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানের মধ্যে অবস্থান করেছেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই ময়দানে আমরা কতক্ষণ পর্যন্ত থাকব? আপনারা সেখানে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থান করার, সেখানে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জোহরের আগেই রেডি হয়ে যাবেন। এভাবে জোহরের পর থেকে আহাজারের সাথে দোয়া করতে থাকুন যতক্ষণ না সূর্য অস্ত যায়, রাতের কিছু অংশে এসে যায়। ইহার পূর্বে অবস্থান স্থল যেখানে আপনি অবস্থান করছেন সেখান থেকে চলে যাওয়া নিষেধ রয়েছে। আর সূর্যাস্তের পূর্বে আরাফাতের সীমানা হতে বাইরে বেরিয়ে যাওয়া হারাম এবং এর দ্বারা দম ওয়াজিব হয়ে যায়। যদি সূর্যাস্তের পূর্বে আবার পুনরায় আরাফাতের ময়দানে প্রবেশ করে তবে আর দম দিতে হবে না। যদি কেউ চলে গেল কিন্তু সূর্যাস্তের পূর্বে আবার ঢুকে গেল তাহলে আর দম দিত, কিন্তু যদি আর না ঢুকে বের হয়ে যায় তাহলে দম দিতে হবে। মনে রাখবেন, আর হাজি সাহেবানদের মাগরিবের নামাজ এখানে পড়বে, মাগরিবের সময় হয়ে যাবে কিন্তু মাগরিবের নামাজ এখানে পড়বে না, বরং এশার নামাজের ওয়াক্তে মুজদালিফার মাগরিব ও এশার নামাজ একসাথে পড়বে, এটা কাজা হবে না, এটা আদায়। প্রিয় হাজিগণ, আপনাদের জন্য এটা আবশ্যক যে আল্লাহর দেয়া সত্য ওয়াদা সমের বর্ষা করে দৃঢ় বিশ্বাস পোষণ করে নিন, আজ আমি গুনাহতে এভাবে পবিত্র হয়ে গিয়েছি। যেভাবে ওই দিন যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম, এখন চেষ্টা করুন যে আগামীতে যেন কোনো গুনাহ না হয়, নামাজ রোজা জাকাত দিতে যেন কোনো অলসতা না হয় এবং বিভিন্ন ধরনের যে গুনাহ সিনেমা নাটক গান ফিল্ম যেগুলি রয়েছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই আরাফাতের ময়দানে পৌঁছার পর সেখানে দোয়া ইত্যাদিতে মশগুল থাকবো এবং সম্ভব হলে যে জবালে রহমত রয়েছে ওটার পাশে গিয়ে দোয়া করার জন্য চেষ্টা করব। এই আরাফাতের ময়দান অত্যন্ত বরকতময় স্থান, এটাতে উপস্থিত হলে এটা হজের মূল স্তম্ভ, মূল লক্ষণ হচ্ছে কি যে কেউ যদি আরাফাতের ময়দানে অবস্থান করলো তার হজ হয়ে গেল। নির্দিষ্ট টাইমের মধ্যে যে সময় রয়েছে ওই সময়ের মধ্যে যে আরাফাতের ময়দানে অবস্থান করে তার কি হয়ে যাবে, হজ হয়ে যাবে। এটা অত্যন্ত বরকতময় জায়গা, হজের একটা বিশেষ রোকন। এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পর্যায়ক্রমে মুজদালিফা, মিনা এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ, হলক করা, কোরবানি দেয়া ইত্যাদি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তী পর্বে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা কাছে দোয়া যে আমরা যা শুনেছি তা মনে রেখে আমল করা তৌফিক নসিব করুন। পরবর্তী পর্বের জন্য আপনাদেরকে দাওয়া দিচ্ছি, মদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের ইলমে দিন অর্জন করা, উপস্থিত হওয়া, শিখা, অপরের নিকট পৌঁছানো এগুলিকে কবুল করে নিন। আমিন। বিজাহি নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। لك والملك لا